মরি যেন ইমানিয়ে ইলাহি, মরি যেন ইমানিয়ে ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করলাম। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা, দুরূদ শরীফের তোহফা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই দুরূদ শরীফের মাধ্যমে মহান রব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করে দেন। কামজুল উম্মাহ শরীফের মধ্যে একটি হাদিসে মুবারকা আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন দুইজন মুসলমান সাক্ষাৎ করে, ওই সাক্ষাতের সময় মুসাফা করে, হাত মিলায়, আর মুসাফা করার সময় সুন্নত তরিকা হচ্ছে দুই হাতে মুসাফা করা, কয় হাতে? দুই হাতে। যদিও বা আমাদের সামাজিক অবস্থান একটু সুন্নতের বিপরীত যাওয়ার কারণে আমরা অধিকাংশ সময় এক হাতে আমরা মুসাফা করি, কিন্তু সুন্নত হচ্ছে মুসাফা করা দুই হাতে। যখন উভয় হাতে মুসাহাবা করবে, হাত মিলাবে, ঠিক ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় ব্যক্তির, উভয় জন থেকে উভয় জনের হাত আলাদা পৃথক হওয়ার পূর্বে মহান রব্বুল আলামিন উভয় ব্যক্তির আগের এবং পরের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আমরা এতদিন থেকে আমরা মুসাহাবা করতাম, হাত মিলানো সুন্নাত, কিন্তু আমরা দুরূদ শরীফ কিন্তু কখনো আমরা পাঠ করতাম না। আমি আপনাদেরকে বলবো, আজকে থেকে আমরা নিয়ত করি, যখনই আমরা মুসাহাবা করব, হাত মিলাবো, হাত মিলানোর সাথে সাথে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আপনি উভয় হাতে হাত হাত মিলিয়ে সুন্নতের সওয়াব, সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের গুনাহ ক্ষমা করবে। শুধু এটা নয়, পর যদি কোনো গুনাহ সংঘটিত হয়, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। তাহলে আমরা যখন হাত মিলাবো, মুসাফা করব, সাথে সাথে কি পাঠ করব? দুরূদ শরীফ। কি পাঠ করব? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বরকতের উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা ওলিদের সম্রাট, ওলিকুলের শিরোমণি হুজুর শেখ মঈউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বরকতময় জীবনের দুটি দিক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করলাম। আজকেও আমরা পীরানুপীর দস্তগীর মাহবুবে সুবহানী হুজুর শেখ মঈউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যাকে ওলিদের সম্রাট কেন বলা হয়, যে তিনি শুধু ওলি ছিলেন না, ওলিদের সম্রাট বলার কারণ কি, ওলিদের সর্দার বলার কারণ কি, কি কারণে ওনাকে সমস্ত ওলিকুলের শিরোমণি বলা হয়, ওলিদের সম্রাট বলা হয়, আজকে এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল গুরুত্বপূর্ণ বয়ান শ্রবণ করব। শোনার আগে আমরা নিয়ত করি, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আমরা আলোচনা শ্রবণ করব, কি বলেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ব, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করব, যেই কোনো নেক আমল করব ওই নেক আমলটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিল করার উদ্দেশ্য হয় তাহলে ওই আমলটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। যদি এর পিছনে কোনো উদ্দেশ্য থাকে, মকসদ থাকে, যারা শুনবে এবং যারা বলবে, বক্তা যিনি বয়ান করে, যিনি আলোচনা করে, ওনার উদ্দেশ্য কি, ওনার মকসদ কি, উনি কি মানুষকে আকর্ষণ দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, না আল্লাহ তার রসুলের রেজা হাসিল করার জন্য বয়ান করে, তো যেভাবে শ্রোতাদের জন্য নিয়ত থাকতে হবে আল্লাহ তার রসুলের রেজা, সে বক্তার জন্য যিনি আলোচনা করবে সেও যদি চায় আমার কথাগুলো আল্লাহর দরবারে কবুল হোক, তাহলে আমাকে আলোচনা করতে হবে, আমাকে বলতে হবে মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে আমি কথা বলবো, তাহলে আমার কথাগুলো কাজে আসবে। আমরা যেই কোনো কাজ করব, যেই কোনো ইবাদত করব, আমরা অবশ্যই আগে নিয়ত করব যে আমার এই কাজটা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে। কিতাবের মধ্যে এই ঘটনাটি উল্লেখ রয়েছে, বাহজাতুল আসরার এবং অন্যান্য একাধিক কিতাবের মধ্যে, জিলান শরীফের মধ্যে একজন পর্দাশীল মহিলা যিনি পর্দার মধ্যে থাকতেন, ওই পর্দাশীল নেককার মহিলা ওনার আপনার ছোট বাচ্চা, যাকে দাওয়াত ইসলামের ভাষায় আমরা বলতাম মাদানী মুন্না, অর্থাৎ ছোট বাচ্চা ছেলে, যে মৃত অবস্থায় তার লাশ নিয়ে ওই দিলান শরীফের মধ্যে একটি প্রসিদ্ধ খানকা ছিল, যে খানকার যিনি দায়িত্বে ছিলেন ওই খানকার দায়িত্ববালা ব্যক্তি, তিনি একজন প্রসিদ্ধ একজন বুজুর্গ ছিলেন, তিনি কি করলেন, ওনার ওই সন্তানের বাচ্চার লাশকে নিয়ে, ছোট বাচ্চার লাশকে নিয়ে ওই বুজুর্গের খানকা শরীফের মধ্যে চলে গেলেন, এবং যখন খানকা শরীফের মধ্যে চলে গেলেন ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি কান্না করতে করতে বললেন, আমার বেটা, আমার স্বামী নিজের কলিজার টুকরাকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এ বাচ্চা তখন আমার গর্ভে ছিল আর এখন এটাই তার পিতার নিদর্শন এবং আমার জীবনের পথে, বাচ্চাটি সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আমি তাকে এই খানকাতে দোয়া করার জন্য আনতেছিলাম, এখানে উপস্থিত হয়েছিলাম, কেননা এই খানকার বুজুর্গের বেলায়তের খ্যাতি চতুর্দিকে, এই খানকার মধ্যে যিনি বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা, তিনার আলাপ আলোচনা শহর থেকে শহর ওনার সম্পর্কে জানা যায়, তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা, তাই আমি আমার এই সন্তানকে, যদিও সে মৃত্যুবরণ করেছে, আমি অনেক আশা ভরসা করে আমি এখানে নিয়ে আসলাম, হতে পারে ওনার কৃপা দৃষ্টির কারণে হতে পারে কিছু হতে পারে, এটা ছিল মহিলার এক আবেগ, তার মনের আবেগ নিয়ে সে উপস্থিত হলো। কিন্তু ওই বুজুর্গ, ওই আল্লাহর প্রিয় বান্দা যিনি খানকা শরীফে যিনি দায়িত্ব ছিলেন, আল্লাহর বলেছিলেন, তিনি তাকে ধৈর্য ধারণ করার জন্য বললেন, কি বললেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, তুমি এখন আল্লাহর হুকুম এসে আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর করো, এভাবে উপদেশ দিয়ে ওই বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা তিনি আবার খানকার ওনার হুজুরের দিকে চলে গেলেন। যখন হুজুরের দিকে চলে গেলেন এই কথা বলে ওই মহিলাটি পুনরায় কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে, হায়, আমার তো একটা ভরসা নিয়ে আমি আসলাম, আমার একমাত্র সন্তান এই বুজুর্গের কাছে আসলাম, কিন্তু তিনি আমাকে ধৈর্য ধারণের কথা বলে, সবর করার কথা বলে তিনি খানকা শরীফের ভিতরে চলে গেলেন। এই কথা যখন ও তার কান্না, তার কান্না চোখের পানি দেখে, ছোট্ট পাশে এক ছোট্ট একটা বাচ্চা যে এখনো পর্যন্ত নাবালক, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মায়ের চোখের পানি, ওই মায়ের কান্না দেখে তার অন্তর গলে গেল। ওই খানকা শরীফের পাশে ছোট্ট একটা বালক, সে দাঁড়িয়ে যে এখনো পর্যন্ত বালক হয় নাই, একজন নাবালক বাচ্চা, সে ওই মায়ের যখন কান্না দেখলো তার অন্তর গলে গেল, এবং ওই মহিলার কাছে এসে বলল, মোহতারামা, হে আম্মাজান, আপনার এই ছোট বাচ্চা সে মৃত নয়, জীবিত, দেখুন। এই কথা বলার সাথে সাথে ওই মহিলা যে কিছুক্ষণ পূর্বে তার ছোট্ট বাচ্চাকে ওই বুজুর্গের খানকা শরীফের মধ্যে মৃত অবস্থায় নিয়ে আসলো, ওর দুঃখিনী মা দেখে অবাক হয়ে গেল, সত্যি তার বাচ্চা জীবিত। এই অবস্থা দেখে ওই খানকার যিনি বুজুর্গ, তিনি ভিতর থেকে বেরিয়ে আসলেন। ভিতর থেকে বেরিয়ে এসে বাচ্চাকে জীবিত অবস্থায় দেখে তিনি সম্পূর্ণ ঘটনা তিনি বুঝে ফেললেন। হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ওই বালককে, ওই বাচ্চা যার কথায়, যার জমানের কথায় ওই বাচ্চা মৃত থেকে জীবিত হয়ে গেল, ওই বাচ্চাকে দৌড়াতে লাগলো, দৌড়াতে 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 লাগলো একটা লাঠি নিয়ে, আর ওই বাচ্চাও সে পালাইতে লাগলো। যখন পালায়ন করতে লাগলো, ওই বুজুর্গ ওনার পিছনে পিছনে দৌড়তে লাগলো। ওই বাচ্চা, ওই ছোট্ট বালক কবরস্থানের দিকে ইঙ্গিত করে চিৎকার করতে লাগলেন, হে কবরবাসীরা, হে কবরবাসীরা, আমাকে বাঁচাও দ্রুত। ওই কথা বলার সাথে সাথে সামনে কবরস্থান থেকে এক দুই নয় তিন শত মৃত ব্যক্তি তারা উঠে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল। এবং ওই ছোট্ট বালক এবং ওই বুজুর্গের মধ্যখানে তারা কি হয়ে গেলেন, আড়াল হয়ে গেলেন, যাতে ওই বুজুর্গ ব্যক্তি, এই ছোট্ট বালক তাকে কোনো কিছু করতে না পারে। এই কথা বলার পরে ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলাই ওই ছোট্ট বালককে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি তোমার তোমার অবস্থা, তোমার বিলায়ত, তোমার যেই অবস্থা আধ্যাত্মিকতা সম্পর্কে আমি অবগত হয়েছি, কিন্তু এত ছোট্ট বয়সে এটা তোমার প্রকাশ করা তোমার উচিত হয় নাই। এ কথা বলে আপনার সেই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলাই খানকা শরীফে তিনি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই ছোট্ট বালক তিনি আলাদা হয়ে চলে গেলেন। মা তার ওই মৃত বাচ্চাকে জীবিত অবস্থা পেয়ে আনন্দ খুশিতে ঘরের মধ্যে চলে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা কি জানেন সেই ছোট্ট বালক সেই কে যার কথার জবানির বলার সাথে সাথে মৃত বাচ্চা জীবিত হয়ে গেল, ওই ছোট্ট বালক আর কেউ নয়, সে হচ্ছে অলিকিল অলিকুলের শিরোমণি, অলিদের সম্রাট গৌসবাগ মণিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। ছোট্ট ছিলেন, কি ছিলেন, ছোট্ট ছিলেন। এখন এই কথা শোনার সাথে সাথে আমরা অলিদের সম্রাট অলিকুল শিরোমণি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা আমরা শুনলাম। হঠাৎ করে শয়তান একটা অসুয়াসা অন্তরে তৈরি করতে পারে যে মৃত মানুষকে মৃত্যু দেওয়া আল্লাহর কাজ, জীবিত করা এটাও আল্লাহর কাজ, গৌসবাক আব্দুল কাদের জিলানী উনি অলিদের সম্রাট এটা আমরা মানি, কিন্তু এটা কিভাবে সম্ভব তিনি মৃতকে জীবিত করলেন? তাহলে এই কথা যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম মিথ্যা হয়ে যাবে। তিন পারা সূরা আলী ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, তোমাদেরকে সন্দেহ করার কোন অবকাশ নাই, আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদেরকে এ ধরনের ক্ষমতা দিয়ে আমি রেখেছি, সবচাইতে বড় ক্ষমতার মালিক আমি আল্লাহ, কিন্তু আমি আমার প্রিয় বান্দাদেরকে আমি দিয়েছি যা পবিত্র কোরআনুল করিমের তিন পারা সূরা আলী ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমান, যা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর পয়গাম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি আরোগ্য দান করি, আমি আরোগ্য দিই, আমি শিফা দিই, জন্ম অন্ধ যারা মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে আমি তাদেরকে আরোগ্য দান করি এবং মৃতকে জীবিত করি আল্লাহ তাআলার আদেশে আমি করি। তিনি কি বলছেন, হুকুমকার আল্লাহর, ক্ষমতা দিয়েছেন কে, আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আল্লাহর কোনো বান্দাকে স্পেশাল ক্ষমতা দেয় তাহলে আমাদের কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। গসবাগ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাই তো ওনাকে শুধু অলি বলা হয় না, অলিদের সম্রাট বলা হয়, ওনাকে পীরান ও পীর বলা হয়, পীরদের পীর বলা হয়, অলি কুলের শিরোমণি বলা হয়, শুধু গৌস বলা হয় না, গৌসুল আজম বলা হয়। এখন আবার এখানে আবার সন্দেহ আসতে পারে, গৌস মানে সাহায্যকারী, গৌস মানে কি, সাহায্যকারী গৌসুল আজম মানে বড়, ওই সকল সাহায্যকারীদের মধ্যে বড়। এখন এখানে আবার অনেক সময় শয়তান কুমন্ত্রণা দিতে পারে, সবচাইতে বড় সাহায্যকারী তো আল্লাহ, হ্যাঁ সবচাইতে বড় সাহায্যকারী আল্লাহ, কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের মধ্যে যারা সাহায্য করে তাদের মধ্যে প্রধান হলেন গৌসুল পাক আব্দুল কাদের জিলানী। কাদের মধ্যে যাদেরকে সাহায্য করেন, যদি বলেন না গাউস বলা যায় আমার সাহায্যকারী, তাহলে আপনি রহমান নাম কেন রাখেন, রহিম কেন নাম রাখেন, মাওলা কেন বলেন, মাওলা আমরা বলি না মাওলানা, বলি কিনা, বাংলাদেশের প্রত্যেক হুজুরের নামের পাশে মাওলানা শব্দ আছে, মাওলানা শব্দ আপনার কি জানেন মাওলানা কারা, অর্থ তো জানেন না আপনারা, তাহলে শিরিক হয়ে যাবে সাথে সাথে, কিন্তু শিরিক না। যদি এটার আপনার অর্থের দিকে আপনি চলে যান, আসলে হচ্ছে আমাকে বুঝতে হবে এখানে আল্লাহর আলোচনা আসতেছে না, এখানে আল্লাহর বান্দাদের আলোচনা আসতেছে। কাদের? আল্লাহর প্রিয় বান্দারা হুজুর গৌসুল পাক শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাই, ওনার নামের সাথে ওনার এগারোটা নাম, এগারোটি নামের সাথে একটি নাম হচ্ছে মহিউদ্দিন। মহিউদ্দিন তাকে বলা হয় যিনি দিনের সংস্কারক, দিনকে নতুনভাবে যিনি জীবিত করে তাকে বলা হয় কি মহিউদ্দিন। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাই একবার বাগদাদ শরীফের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে যাচ্ছেন। আজকে আমরা জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে আসলাম, তো শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাই তিনিও মসজিদের দিকে যাচ্ছে, গ্রাম থেকে শহরের দিকে। আগে গ্রামগঞ্জে মসজিদের অনুমতি এখনো নাই, শরীয়তের কিছু নীতিমালা আছে, আমরা তো কোনো নীতিমালা পালন করার দরকার নাই, যেখানে পারি সেখানে মসজিদ বানাই। জামে মসজিদের একটা বিধান আছে, জামে মসজিদ কোথায় করা যাবে, যেখানে জুমা কায়েম হবে। তো শেখ মহিউদ্দিন তিনি গ্রাম থেকে জুমা পড়ার জন্য তিনি শহরের দিকে যাচ্ছেন, যাওয়ার পথে তিনি দেখলেন একজন ব্যক্তি একবার তার শরীরটা জীর্ণ শীর্ণ, মানে শরীরটা একেবারে উইক, একেবারে দুর্বল, শরীরের মধ্যে সে সাহায্য চাচ্ছে। গৌস বাগ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাকে দেখে বললেন, হুজুর আপনি একটু আসুন, আপনি আমাকে একটু সাহায্য করেন। ওই লোকটা একেবারে দুর্বল, সাহায্য করেন। তখন গৌস বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাকে নিজের হাত দিয়ে ধরে তাকে কি করলেন, উপরের দিকে উঠিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে ওই লোকটা সে জবাব দিচ্ছে, হে গৌস পাক আব্দুল কাদের জিলানী, আপনি কি আমাকে চিনেন, আমি কে, আমি হচ্ছে ইসলাম ধর্ম, আমি মানুষের কুসংস্কারের কারণে, গুনাহের কারণে, খারাপ কাজের কারণে আমি একেবারে দুর্বল হয়ে গিয়েছি, আপনি আমাকে আজকে ওই দুর্বলতা থেকে আপনি আমাকে সবল করে দিয়েছেন, আপনি আমাকে সেই আমার ক্লান্তি দূর করে দিয়েছেন, আজকে থেকে আমি আবার সবল হয়ে গেলাম। এই ঘটনা হওয়ার পর পরে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি যখন ওই বাগদাদের জামি মসজিদে ঢুকলেন, ঢুকার সাথে সাথে ওনাকে যেই দেখে সেই বলে মহিউদ্দিন, যেই দেখে সেই বলে মহিউদ্দিন। ওই দিন থেকে ওনার এগারোটি নামের মধ্যে একটা হলো মহিউদ্দিন, যিনি দিনকে নর্মাল, কুসংস্কার, দুর্বল, দিন ইসলামকে যিনি নতুনভাবে আবার জীবন দান করলে তিনি হচ্ছেন শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওই দিন থেকে ওনার নামের একটি লকব, ওই যে দিন ইসলাম দুর্বল অবস্থায় পড়ে রইল, অসহায় অবস্থায়, ওই অসহায় দিন ইসলামকে যিনি নিজের হাত দিয়ে ধরে দাঁড় করিয়ে দিলেন, তিনি ছিলেন শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা। আব্দুল কাদের জিলানী তিনি অলিকুলের সম্রাট। ওনার একটা কসিদা আছে আরবির মধ্যে, যার বাংলা অর্থ হচ্ছে আমার কদম সমস্ত অলিদের গরদানে। আচ্ছা, এই কথা কে বলতে পারে যে আমার কদম হচ্ছে সমস্ত আল্লাহর অলিদের গরদানের উপরে? একমাত্র এই কথাটা বলার যিনি অবকাশ রাখেন, যিনি এই কথা বলার যিনি ক্ষমতা রেখেছেন, তিনি ছিলেন শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা। আপনার পুরা বিশ্বের বিশ্ববিখ্যাত আলিমে দিন আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা, যিনি সাধারণ কোন আলিম ছিলেন না, জগৎ বিখ্যাত আলিমে দিন ছিলেন, তিনি ওনার কিতাব নুজহাতুল খাতির এর মধ্যে তিনি বলেন, হুজুর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা 559 হিজরি সনে একবার মাহফিলের মধ্যে তিনি বয়ান করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। আলোচনা করে হঠাৎ ওনার আলোচনা করতে করতে ওনার শরীরের মধ্যে একটা জালালিয়ত, একটা জজবা চলে আসলো। ওই মুহূর্তে গওসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার জবান থেকে বের হয়ে গেল, আমি আব্দুল কাদের জিলানির কদম হচ্ছে সমস্ত ওলিদের গর্দানে। এই কথা লেখার পর আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একই কিতাবের মধ্যে তিনি বলেন, এই ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় যেই দিন হুজুর গওসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কথা বললেন সমস্ত ওলিদের কাঁধে, আমি গওসে পাক আব্দুল কাদের জিলানির কদম ওই সময় যিনি হিন্দুস্তানের সুলতানউইন খাজা মনিদ সিস্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তখন সেই খোরাসানের একটি পাহাড়ের মধ্যে তিনি ধ্যানরত অবস্থায় ছিলেন। কিসের মধ্যে ছিলেন? তিনি মুরাকাবা মুশাহাদার মধ্যে ছিলেন। ঠিক যখন গওসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বাগদাদ থেকে বললেন সমস্ত ওলিদের গর্দানে আমি আব্দুল কাদের জিলানির কদম, তখন তিনি কোন তারবিহীন, তখন কোন তারের কোন ব্যবস্থা ছিল না, ইলেকট্রনিক কোন ব্যবস্থা ছিল না, আধ্যাত্মিকতার পাওয়ারে একজন আল্লাহর ওলি বললেন বাগদাদ থেকে, আরেকজন আল্লাহর ওলি তিনি শুনলেন খোরাসান থেকে, তিনি কি বললেন জানেন, আমার গওসে পাক ওনার কথায়, খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথায় এত খুশি হলো, তিনি বললেন হে আমার আকা, যে আপনি বললেন সমস্ত ওলিদের গর্দানে আপনার কদম, আমি খাজা মঈনুদ্দিন সিস্তি বলতেছি, আপনার কদম হচ্ছে আমার নয়নে, আমার চোখে। এই কথা বলার সাথে সাথে ওখান থেকে বাগদাদ থেকে কথা হয় উত্তর দেয় খোরাসান থেকে, আবার বাগদাদ থেকে জবাব আসতো, হে খাজা মঈনুদ্দিন সিস্তি, আজকে থেকে আমি আব্দুল কাদের জিলানী তোমাকে লকব দিলাম সুলতানুল হিন্দ। খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি অসংখ্য লকবের মধ্যে একটা লকব উপাধি আপনারা পাবেন, যে লকবটা হচ্ছে সুলতানুল হিন্দ। তিনি হচ্ছেন আমাদের খাজায়ে খাজাগান, খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন সিস্তি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আবার আমার খাজা গরিবে নামাজ তিনার নামের সাথে যে মঈনুদ্দিন, এই লকবটা তিনি সরাসরি পেয়েছেন আমার রসুলের পক্ষ থেকে। তো ইসলামী ভাইরা, ওই সময় যখন গওসে পাক আব্দুল কাদের জিলানী তিনি এই কথা বললেন, আজকে যারা ওলিদের নাম শুনলে আশ্চর্য হয়ে যায়, কারামতের কথা শুনলে মন খারাপ হয়ে যায়, ওলিদের শান শুনলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তাদের জন্য শিক্ষা। আর এই ঘটনা আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওই কিতাবের মধ্যে জন্য এনেছেন। তিনি বলেন এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে হুজুর গওসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন এই ঘোষণা দেন, তখন পুরা পৃথিবীর মধ্যে ওলি আল্লাহদের যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের সংখ্যা ছিল 313, মানে যারা দেশ পরিচালনা করেন, শহর পরিচালনা করেন আল্লাহর বলি, তাদের সংখ্যা ছিল কত? 313। এর মধ্যে মক্কা মদিনা শরীফের মধ্যে ছিল 17, ইরাকের মধ্যে ছিল 60, এবং আরব দেশের বাহিরে যেগুলা ওই দেশের মধ্যে ছিল 60, শাম দেশের মধ্যে ছিল 30, মিশরের মধ্যে ছিল 20, এবং আপনার এর আশেপাশের আরো কয়েকটি এলাকার মধ্যে ছিল 17, ইয়ামান দেশে ছিল 23, আবিসিনিয়াতে ছিল 11, এরপরে আপনার আরেকটা জায়গার নাম লেখা হয় সিংহল, সেখানে ছিল 7, এরপরে আপনার লেখা হয় আপনার কসেস পর্বত একটা পাহাড়, সেখানে ছিল 47, রাশিয়া বর্তমান রাশিয়া এটার অন্য নাম ছিল, সেখানে ছিল 7 জন, এবং বিভিন্ন সমুদ্রের বিভিন্ন জায়গার প্রান্তরে ওলি আল্লাহ যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের ছিল 4 জন, অর্থাৎ সর্বমোট ওই সময় পুরো পৃথিবীর মধ্যে আল্লাহর বলি যারা, তারা আল্লাহর হুকুমে যারা বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করতেন তাদের সংখ্যা ছিল 313। এই 313 জনের মধ্যে ওই গওসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই বাণী শোনার সাথে সাথে 312 জন তারা কি করলেন, তাদের গর্দানকে যারা যারা সামনে ছিলেন জাহিরি ভাবে, যারা আপনার সামনে ছিলেন না, বিভিন্ন দেশে ছিলেন, তারা বাতিনিভাবে তাদের সেই গর্দানকে গৌস পাকের দিকে ঝুঁকিয়ে দিলেন। সবাই এক বাক্যে বললেন, হে ওলিদের সম্রাট, আমরা আপনার বাণীকে আমরা কবুল করলাম, আপনি ওলিদের সম্রাট, আমরা হচ্ছে আপনার অনুসারী। এর মধ্যে একজন এটাকে অস্বীকৃতি জানালো। যারা অস্বীকৃতি, যারা ওলিদের কথাকে অমান্য করে, তাদের অবস্থা কি হয় শুনুন। ওই সময় যিনি ওই জিনিসটাকে 313 জনের মধ্যে একজন যিনি অস্বীকার করলো, মুহূর্তের মধ্যে এক সেকেন্ড দেরি হয় নাই, তার বেলায় শেষ, তার আধ্যাত্মিকতা, বেলায়তের ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিনিয়ে নিলেন। নেওয়ার পরে কি হলো, সে কয়েকদিন পরে অর্থের জন্য, চাকরির জন্য এক খ্রিস্টানের বাড়িতে চাকরি করলো। তার ডিউটি হলো ওই খ্রিস্টানের ঘরের মধ্যে একটা পালক কুকুর, ওই কুকুরকে লালন পালন করা। ওই কুকুরকে লালন পালন করতে গিয়ে একদিন মালিক তাকে বলল, আমার কুকুরকে নিয়ে তোমাকে সামনের এই যে নদী দেখা যাচ্ছে, খাল দেখা যাচ্ছে, ফানি কম, সেটা তোমাকে পার হতে হবে। সেই চিন্তা করলে, কি আমি কিভাবে পার করি, হঠাৎ করে তার বুদ্ধি আসলো, একে পার করতে হলে আমার গর্দানে নিতে হবে, আমার কাঁধে নিতে হবে। যখন কাঁধের মধ্যে নিলেন, হঠাৎ করে তার চক্ষু খুলে গেল, আরে আমি ওই বদনসিব যিনি ওলিদের সম্রাট গৌসে পাক আব্দুল কাদের জিনানির বরকতময় কদমকে আমি আমার গর্দানে নিতে আমি অস্বীকার করেছি, আজকে আমার উপর এই আল্লাহ তাআলার লানত, আমি আজকে ওই ব্যক্তি, একটা কুকুরকে আমার কাঁধে নিতে আমি বাধ্য হচ্ছি। এই কথা বলে সে গৌসে পাকের দিকে চোখ বন্ধ করে ধ্যান করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, মাওলা আমি তোমার কাছে আমি তওবা করি। শেখ মঈউদ্দিন আব্দুল কাদের জিলানি ওলিদের সম্রাট, উনি যে কথা বললেন ওই কথাকে আমি কবুল করলাম, করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার নতুন ভাবে বেলায়ত দান করলেন, সে আবার আল্লাহর ওলি হয়ে গেল। আসলে গৌসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আজকে যখন ওনার বিভিন্ন কথাগুলা বলা হয়, ওনার কারামতগুলা বলা হয়, ওলিদের সম্রাটের বিভিন্ন আলোচনা করা হয়, অনেক সময় শয়তান আমাদেরকে অসুবাসা দেয়। আমি আপনাদেরকে বলি, যুগ বিখ্যাত ওলামা যারা, আমি আজকে যে কথাটা বললাম গৌসে পাক আব্দুল কাদের জিলানি, এই কথাটা আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আপনারা অনেকেই তাকে চিনবেন না, ওলামা সারা, মাদ্রাসা ছাত্র সারা কেউ চিনবে না। বাংলাদেশের এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসার মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহির মিরকাত পড়ানো হচ্ছে না, এমন কোন মাদ্রাসা পাওয়া যাবে না। আর আল্লামা মোল্লা আলী কারি, তিনি আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শান কত সুন্দরভাবে বয়ান করেন, পাক ভারত উপমহাদেশের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যার উপরে কোন মুহাদ্দিসের নাম আসে না, ওনার নাম হচ্ছে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যাকে বাংলার আনাসে কানাসের, বাংলার দল বিদল সমস্ত ওলামা যাকে এক বাক্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস বলতে বাধ্য হয়, তিনি হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। ওনার কিতাব খুলে দেখেন, আখবারুল আখিয়ার, আপনারা বুঝবেন না, অনেকে যারা যারা ওলামা যারা, আখবারুল আখিয়ার এটা এই কিতাবের মুসান্নিফ, লেখক হচ্ছে কে, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শান বয়ান করতে করতে, লিখতে লিখতে তিনি কি লিখলেন জানেন, তিনি বলেন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে কথাটা তিনি বললেন, ওই কথাটা উনি কিতাবের মধ্যে নিয়ে আসলেন, কে, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বললেন, তিনি গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলেন যে তামাম পৃথিবীর সমস্ত মানুষ, এই পৃথিবীতে যারা আছে, যত শহর আছে, যত দেশ আছে, সমস্ত দেশ আমার কাছে একটা আয়নার মতো, যেভাবে আয়নার এপিট এবং ওইপিট। অর্থাৎ তিনি বলেন যে তামাম পৃথিবীর সমস্ত শহরগুলা আমি আব্দুল কাদের জিলানি যেভাবে আয়নার মতো যেভাবে দেখা যায় এভাবে দেখি। অন্য জায়গাতে গৌসে পাক আব্দুল কাদের জিলানি তিনি বলেন, তামাম পৃথিবীর সমস্ত শহরগুলো আমার হাতের তালুতে একটা সরিষার দানার মতো আমি দেখি। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানি, তিনি যে দেখেন এটা আল্লাহর প্রদত্ত, আল্লাহর প্রদত্ত, সে পাওয়ারকে আমরা অস্বীকার করি, আর এটাও আল্লাহর প্রদত্ত, বৈজ্ঞানিকদের যে শক্তি ক্ষমতা এটাও আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছে, আল্লাহর প্রদত্ত সরাসরি, ওলি আল্লাহদের যেটা, এটা কি বৈজ্ঞানিকের কাছে কোনো মেশাল দেওয়া যাবে, ওদের কাছে বৈজ্ঞানিকের কোনো তুলনা হয় না। এবার বলেন, আল্লাহর ওলিরে কিভাবে দেখে এই জিনিসটা বলে আলোচনা শেষের দিকে যাব। বর্তমান বিশ্বের সবচাইতে বড় বৈজ্ঞানিক আইনস্টাইন, ওনার নাম, তিনি বলেন আমি রেডিও দূরবীনের মাধ্যমে এমন এক ছায়া পথ দেখি, তিনি বলেন আমি দেখি যা পৃথিবী থেকে 2 কোটি আলোক বর্ষ দূরে। কয় কোটি? 2 কোটি, যেখানে আলো প্রতি সেকেন্ডে 186 মাইল অতিক্রম করে। এরপরে তিনি বলেন তথায় 2 কোটি বছরে গিয়ে ওই আলোটা পৌঁছে। যতটুকু পর্যন্ত বিশ্বজগতের সীমা সম্পর্কে অবগত হওয়ার ব্যাপার রয়েছে, যদি তিনি বলে আমার বয়স 1 মিলিয়ন তথা 10 লক্ষ বছর হয়ে যায় তবু আমি সেখানে বুঝতে পারবো না। বর্তমান বৈজ্ঞানিক আইনস্টাইন যারা আপনার যারা লেখাপড়া করেছে তারা বলতে পারবে, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, তিনি কি বললেন যে একটা রেডিও দূরবীনের মাধ্যমে আমি সেই পথটা আমি দেখি। তো রেডিও দূরবীন কোথায় আর আমার গসবাকের গসিয়তের নজর কোথায়? এরপরও আরো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আরেকটি হাদিস মোবারক আমরা শ্রবণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকের মধ্যে ইরশাদ ফরমান, তোমরা আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কি দৃষ্টিকে ভয় করো? যেটাকে আরবিতে বলা হয় ফেরাসাত। কি বলা হয়? অন্তর্দৃষ্টিকে ভয় করো। কে বললেন? আল্লাহ নবী বলেন। কেন? তারা আল্লাহর নূর দিয়ে দেখে। আচ্ছা, আমিও দেখি, শাহজালালী আমনিও দেখে, আমিও দেখি, খাজা মনিউদ্দিন সিস্তিও দেখে, আমিও দেখি, গৌসবাক আব্দুল কাদের জিনানি দেখে, আমি দেখি আমার জাহিরি চোখ দিয়ে, আর আল্লাহর ওলিরা দেখে আল্লাহর নূর দিয়ে। তাহলে এর মধ্যে ডিফারেন্স আছে কিনা? আল্লাহর আল্লাহ তাবারক ওয়া তাআলার নূর দিয়ে দেখার কারণে বিশ্ব বিখ্যাত আলেমে দ্বীন, যাকে পুরো পৃথিবীর কেউ আপনার অস্বীকার করতে পারবে না, আল্লামা রুমি রহমতুল্লাহ তাআলা, গেলেন নাম শুনছেন? বল হুজুর শুনি, আবার আরেকজন ওয়াজের বক্তারা যখন আলোচনা শুনি আমরা আবার কেঁচে যাই। আল্লামা রুমি রহমতুল্লাহ তাআলা গেলেই তিনি লিখছেন, যখন কোন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, সে তাকে জমিনে তার দৃষ্টি তাকে লহে মাহফুজে। তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহর ওলিদের ব্যাপারে কখনো কোনো কথা বলতে কোন বক্তা কেউ যদি বলে থাকে, আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকে বিভিন্ন কোন বন্ড মানুষের তুলনা দিয়ে ওলি আল্লাহদের সাথে আপনার মেশাল দিবেন না। আদম আলাইহিস সালামকে আপনার বাবা আপনি অস্বীকার করতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমাদের বাবা অস্বীকার করতে পারবেন? আপনার শ্বশুরকে যে আপনার বাবা ডাকেন অস্বীকার করতে পারবেন? আপনার বাপকে যে আপনার বাবা? এভাবে যদি আমি আপনাদেরকে বলি, বাবা শব্দের অর্থ, বাবা ওই ব্যক্তিকে বলা হয় যিনি গার্ডিয়ানের দায়িত্ব পালন করেন। আমি আপনাদেরকে বলি, গৌসে পাক আব্দুল কাদের জিনানি আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের রুহানি পিতা। পৃথিবীর মানুষ যতই কথা বলুক আপনি সেদিকে কান দিবেন না। খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি আমাদের রুহানি পিতা। শাহজালাল ইয়ামানি, 100 বার, 1000 বার, 20 বার তিনি আমাদের বাবা, অর্থাৎ তিনি আমাদের রুহানি পিতা। এটার মধ্যে কোনো কিছু আছে কিরে ভাই? আজকে মানুষদেরকে বিভিন্ন কথা বলে শেষ পর্যন্ত সাধারণ মানুষ, তারা যারা সত্যিকার যারা আল্লাহর বলি, তাদের বিরুদ্ধে সমালোচনা করে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ দোহায়, আল্লাহ তার হাদিসে কুরসির মধ্যে রয়েছে, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের মনে কষ্ট দেয়, আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলে, তাদের জন্য আমি যুদ্ধের ঘোষণা করছি। তো আমি আপনাদেরকে বলি, আদবের দিকে খেয়াল রাখবেন। যারা রসুলের ব্যাপারে সমালোচনা করে, সাহাবির ব্যাপারে সমালোচনা করে, ওলি আল্লাহদের ব্যাপারে সমালোচনা করে, এ ধরনের ব্যক্তি মাহফিলের মধ্যে যত চমৎকার কথা বলুক, কানতে 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 সর্বনাশ হয়ে যায়, তারপরও তাদের পিছনে যাওয়া যাবে না। কেন? আমল কবুল হতেও লাগে, ইমান ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনছি আমাদের সকলকে আমল করার তৌফিক দিক।
সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মরি যেনু ইমানি